শাইখ আহমেদ মুসা জিব্রিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, আমরা দাওয়া দেওয়ার সময় দয়া ও হিকমা অবলম্বন এবং দাওয়ার মূলনীতি ও সারকথা বিষয়ক দীর্ঘ আলোচনা করেছি। এবার আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটিকে আগেরকার আলোচনার বিপরীত মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু আসলে এটা সেই একই আলোচনার ধারাবাহিকতা। দাওয়া একদিকে যেমন কোমল ও হিকমাপূর্ণ হতে হয়, একইভাবে হিকমার কারণেই কখনো কখনো একজন দায়ীর আচরণে কঠোরতা প্রকাশ পায়। দাওয়ার খাতিরে কখনো কখনো কঠোরতা অবলম্বনের দরকার পড়ে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। দাওয়ার ক্ষেত্রে হিকমা অনুসরণ এবং নম্রতা ও সর্বোত্তম আচরণ অবলম্বনে আমরা যেসব উদাহরণ এনেছি, এগুলোর বেশিরভাগ থেকেই এবং অন্যান্য আরও উদাহরণ থেকে প্রমাণ পাওয়া যায় যে দাওয়ার ক্ষেত্রে অনেক সময় কঠোরতাও অবলম্বন করতে হয়। হ্যাঁ, এটি ব্যতিক্রম, তবে যেখানে যেখানে কঠোরতা প্রয়োজন সেক্ষেত্রে কঠোরতা আরোপ দাওয়ারই একটি বৈশিষ্ট্য। চলুন, মুসা আলাইহি সালাতুয়াসালামকে যখন ফিরআউনের কাছে পাঠানো হয়েছিল সেই কাহিনীতে ফিরে যাই আমরা। সূরা তোয়াহার 44 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এবং তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে কিংবা আল্লাহকে ভয় করবে। অধিকাংশ মানুষই কাহিনীর শেষ অংশটুকু বলতে চায় না। ফিরআউন যখন উদ্ধত ও আক্রমণাত্মক হয়ে উঠল, সে মুসাকে বলল, ইন্নি লাআযুন্নুকা ইয়া মুসা মাসহুরা, হে মুসা, আমি তো মনে করি তুমি নিশ্চয়ই জাদুগ্রস্ত। ফিরআউন মুসা আলাইহিস সালামের সাথে হাসি ঠাট্টা ও বিদ্রুপ করতে লাগল। মুসা আলাইহিস সালাম তখন কি বললেন? আল্লাহ তাকে বলেছিলেন, ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে, হিকমা অবলম্বন করার কথা বলা হয়েছিল। কিন্তু এখানে তিনি ফিরআউনকে কি বলেছিলেন? মুসা আলাইহিস সালাম তাকে উত্তর দিলেন, ওয়া ইন্নি লাআযুন্নুকা ইয়া ফিরআউনু মাযবুরা, এবং হে ফিরআউন, আমি তো দেখছি তুমি ধ্বংস হয়ে গেছো, সমস্ত কল্যাণ থেকে দূরে সরে গেছো তুমি। সূরা আল ইসরাতে এই আয়াতগুলো আপনারা পাবেন। এখানে মাযবুরা অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, শাস্তিপ্রাপ্ত ও অভিশপ্ত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মাযবুরা অর্থ অভিশপ্ত, মালউন। মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলছেন তুমি অভিশপ্ত, এটাই ইবনু আব্বাসের মত। অন্যান্য মুফাসসিরিনের মতে মাযবুরা মানে ধ্বংসপ্রাপ্ত কিংবা শাস্তিপ্রাপ্ত, অর্থাৎ তুমি ধ্বংসপ্রাপ্ত কিংবা শাস্তিপ্রাপ্ত হতে যাচ্ছ। যেমন মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, মাযবুরা মানে ধ্বংসপ্রাপ্ত। আল ফাররার মতে মাযবুরা মানে তার মাঝে ভালো কোনো কিছুই আর নেই। হ্যাঁ, আল্লাহ তাকে ফিরআউনের প্রতি নরম হতে বলেছিলেন, তবে এর আরও একটি দিক আছে যা অস্বীকার করা যাবে না। দাওয়ার ক্ষেত্রে সাধারণ অ্যাপ্রোচ হলো কোমলতার, অধিকাংশ ক্ষেত্রেই এটাই হয়ে থাকে। তবে ব্যতিক্রম হলেও দাওয়ার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন ইসলামেরই অংশ। একমাত্র বিভ্রান্ত মডার্নিস্ট ও তাদের অনুসারীরাই একে অস্বীকার করবে। অধিকাংশ ক্ষেত্রেই দাওয়াতে নম্রতা অবলম্বন করা হয়। দাওয়ার মূল ভিত্তি ও মূল নীতি হচ্ছে নম্রতা এবং সবার কাছে সর্বোত্তম উপায়ে একে পৌঁছে দেয়া। তবে দাওয়ার মাঝে কঠোরতাও অন্তর্ভুক্ত রয়েছে। আপনাদের কাছে ফিরআউন ও মুসার ঘটনা আছে, নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসালামের ঘটনা আছে, দুই বাগান বিশিষ্ট ব্যক্তি এবং তার ভাইয়ের ঘটনা আছে, এবং কারুনের ঘটনাও আছে। কুরআন ও হাদিস জুড়ে এমন অসংখ্য ঘটনা আছে। কিছু কিছু ঘটনাতে আগা গোড়া উদারতা, আবার কোনোটাতে কঠোরতা প্রকাশ পেয়েছে, আবার কোথাও কোথাও উদারতা ও কঠোরতা উভয়ের সংমিশ্রণ ঘটেছে। যেমন ফিরআউনের কাহিনী, শুরুতে তারা ফিরআউনের সাথে উত্তম পন্থা অবলম্বন করেছিলেন, কিন্তু পরিশেষে মুসা আলাইহিস সালাম ফিরআউনকে উদ্দেশ্য করে বলেন, ওয়া ইন্নি লাআযুন্নুকা ইয়া ফিরআউনু মাযবুরা, এবং হে ফিরআউন, আমি তো দেখছি তুমি ধ্বংস হয়ে গেছো, সমস্ত কল্যাণ থেকে তুমি দূরে সরে গেছো। তিনি কেন এ কথা বলেছিলেন? আসলে হিকমা মানেই উদারতা নয়। উদারতা দাওয়ার মূল, অধিকাংশ ক্ষেত্রে এটাই নিয়ম, কিন্তু তাই বলে উদারতা দ্বারা হিকমাকে সংজ্ঞায়িত আপনি করতে পারবেন না। হিকমা হলো সঠিক স্থানে সঠিক সময়ে সঠিক কাজটি করা। যে ব্যক্তি শাহাদাতে, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটিতে বিশ্বাস করে না, সে একজন কাফির। কাফির মানে কাফির। আমি জানি না এটা নিয়ে সবার এত সমস্যা কেন। কয়েক দশক ধরে আমি এটা বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি এখনও বুঝতে পারি না কাফিরকে কাফির বলতে সমস্যা কোথায়। তারা তো আমাদেরকে কাফির বলে। ঈসা আল্লাহর পুত্র, আপনি যদি একথা বিশ্বাস না করেন তবে তাদের কাছে আপনি কাফির। কাফির মানে অবিশ্বাসী, তাহলে কাউকে কাফির বলতে সমস্যা কোথায়? আসলে আমি তা জানি না। সমস্ত মানুষ ও জিন, মুমিন ও কাফির এই দুই ভাগে বিভক্ত, অথচ উম্মার বিভ্রান্ত মুনাফিকরা সম্পূর্ণ ভিন্ন কথা প্রচার করে বেড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাগাবুনের দুই নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তোমাদের মাঝে কেউ হয় কাফির আর কেউ হয় মুমিন। সুতরাং এই দুটো শ্রেণী এখানে, মুমিন ও কাফির, এখানে তৃতীয় বলে কোনো কিছুই নেই। যখনই কেউ আপনাকে তৃতীয় কোনো কিছুর কথা বলবে, আপনি ধরে নেবেন সে হয় কোনো মূর্খ জাহিল, নয়তো তার আকীদাতে ত্রুটি আছে। অধিকাংশ ক্ষেত্রেই দ্বিতীয়টাই হয়ে থাকে। হ্যাঁ, অবিশ্বাসীরা কাফির, কিন্তু তাই বলে কখনো দাওয়া দেওয়ার সময় আপনি কোনো খ্রিস্টান বা ইহুদিকে বলতে যাবেন না, তুমি তো কাফির, তুমি তো অবিশ্বাসী। আপনি তাকে গিয়ে বলবেন না, তুমি ইসলামে বিশ্বাস করো না, তুমি অবিশ্বাসী, তুমি কাফির। না, আপনি এভাবে বলতে পারেন না। আপনি বলবেন না, এই কাফির এখানে আসো, আমি তোমাকে ইসলাম শেখাবো। আপনি এগুলো করতে পারেন না, এটা দাওয়ার সঠিক পদ্ধতি না। হ্যাঁ, সে কাফির, কিন্তু এভাবে তো দাওয়া দেয়া হয় না। তার কাফির হবার বিষয়টি নিয়ে তার সাথে তর্কে আপনি জড়াবেন না, কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে যে সে কাফির। সে যে কাফির, এটা দাওয়া দেওয়ার সময় তাকে বলতে যাবেন না, আর তাকে এটা বলার কোনো দরকারও নেই। এমনকি বিদআতীদের মাঝেও যারা জানতে আগ্রহী, যাদের সঠিক পথে ফিরে আসার সম্ভাবনা আছে, তাদের সাথেও নম্রতা অবলম্বন করতে হবে। অনেকে আছে বিদআতের ব্যাপারে উদ্ধত ও একগুয়ে, তারা সগর্বে বিদআতের দিকে মানুষদের দাওয়া দিয়ে বেড়ায়। যখন কেউ এমন স্তরে পৌঁছে যখন সে নিজ জিহ্বাকেও সংযত করে না, সেক্ষেত্রে তার সাথে কঠোর হওয়া যেতে পারে। এদের মাঝে বহু সংখ্যক আছে যারা আল্লাহর শত্রুদের খুশি করার জন্য বর্তমান ও পূর্বসরী নেককার ব্যক্তিদের ব্যাপারে, আল্লাহর বান্দাদের ব্যাপারে লাগামহীন কথাবার্তা বলে। সুতরাং এই ঘটনাগুলো পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটিকে আলাদা আলাদা করে খতিয়ে দেখা উচিত। হ্যাঁ, বিদআতীদের সাথেও কঠোর হওয়া যাবে, তবে তা অবশ্যই অবস্থা ও প্রেক্ষাপট নির্ভর। কেউ যদি শিখতে চায়, আয়াত হাদিস ও সালাফদের কথা মেনে নেয়, তবে তার সাথে কঠোরতার কি কারণ থাকতে পারে? এ ধরনের প্রত্যেকটি পরিস্থিতি নিয়ে একজন দায়ীর পড়াশোনা করা প্রয়োজন, খুঁটিনাটি জানা প্রয়োজন, আর এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন যে কখন কখন কঠোর হওয়া যাবে আর কখন কখন উদার হওয়া যাবে। তবে ভুলে গেলে চলবে না, দুটোই কিন্তু ইসলামে আছে। কঠোরতা ও নম্রতা দুটোই ইসলামে আছে, তবে মূল হচ্ছে নম্রতা। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটি প্রাথমিক রূপরেখা দেয়া। আমার কথার উদ্দেশ্য হচ্ছে, দাওয়ার ক্ষেত্রে আমাদের সাধারণ অবস্থান হবে কোমলতার, কেবল কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে কঠোর হবার প্রয়োজন হবে। কিন্তু তাই বলে ভালো কাজে উৎসাহ ও মন্দকে প্রতিহত করার জন্য কঠোরতা অবলম্বনকে কখনো অস্বীকার করা যাবে না। দাওয়ার ক্ষেত্রে নরমপন্থা অনুসরণের দলিল হিসেবে লোকে ফিরআউনের কাহিনীর পাশাপাশি নূহ আলাইহিসসালামের ঘটনাও উল্লেখ করে। এটি সত্য ঘটনা। তারা আপনাকে বলবে যে নূহ আলাইহিসসালাম 950 বছর যাবত দাওয়া দিয়েছেন, 950 বছর ধরে তিনি কেবল দাওয়াই দিয়ে গেছেন, কেবল দাওয়াতই দিয়ে গেছেন, তাই আমাদেরও তার মতো ধৈর্যশীল ও নরম হতে হবে, আর কেবল দাওয়া আর দাওয়া আর দাওয়াই দিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুতে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম, তিনি তাদের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করেছিলেন। তিনি তাদের মাঝে 50 কম 1000 বছর অর্থাৎ 950 বছর থেকেছিলেন। দাওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত নম্রতা অবলম্বন করেছিলেন, কিন্তু ফিরআউনের কাহিনীর মতো এরও আরেকটি বিস্তারিত কাহিনী আছে। ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া মা আনা বিতারিদিল লাযিনা আমানু ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আর হে আমার জাতি, আমি তো এজন্য তোমাদের কাছে কোনো ধন সম্পদ চাচ্ছি না, আমার বিনিময় তো শুধু আল্লাহর দায়িত্বে রয়েছে, আর আমি তো বিশ্বাসীদেরকে তাড়িয়ে দিতে পারি না, নিশ্চয়ই তারা নিজেদের পালনকর্তার সাথে সাক্ষাৎ করবে, উপরন্তু আমি দেখছি তোমরা এক নির্বোধ সম্প্রদায়। নূহ আলাইহিসসালাম তার কাউমকে বিনয়ের সাথে কথা বলেছেন, কিন্তু এই আয়াতের শেষ অংশটুকু দেখুন, তিনি 950 বছর দাওয়া দিয়েছেন, কিন্তু তার অন্য দিক ভুলে গেলে চলবে না। তার কাউম যখন বিশ্বাসীদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য তাকে ক্রমাগত চাপ প্রয়োগ করছিল, তখন তিনি তাদেরকে নির্বোধ সম্প্রদায় বলে সম্বোধন করলেন। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নি আরাকুম কওমান তাজহালুন, নিশ্চয়ই তারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাৎ করবে, উপরন্তু আমি দেখছি তোমরা এক নির্বোধ সম্প্রদায়। তিনি তার কাউমকে নির্বোধ সম্প্রদায় বললেন। এটা খুব কঠোর ও কর্কশ শব্দ, ঠিক যেমন মুসা আলাইহিসসালাম ফিরআউনের সাথে নরম পন্থা দেখিয়েছিলেন কিন্তু তিনি তাকে মাজবুরা বলেছিলেন, একইভাবে নূহ আলাইহিসসালামও 950 বছর দয়া ও নম্রতার সাথে দাওয়া দিয়েছিলেন কিন্তু এক পর্যায়ে তিনি তাদেরকে নির্বোধ সম্প্রদায় বললেন। ইব্রাহিম আলাইহিসসালামও তার কাউম ও তার বাবার প্রতি অত্যন্ত সদয় আচরণ করেছিলেন। তিনি তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া, ইয়া আবাতি ইন্নি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশশাইতানি ওয়ালিয়া, হে আমার পিতা, শয়তানের ইবাদত করবেন না, নিশ্চয়ই শয়তান পরম দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, নিশ্চয়ই আমি আশঙ্কা করি আপনাকে পরম দয়াময়ের আযাব স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। সূরা মারিয়ামের 44 ও 45 নম্বর আয়াত। বাবাকে ইয়া আবাতি বলে ডাকা অত্যন্ত মিষ্টি একটি ডাক, খুবই সুন্দর একটি ডাক। এই ডাকের মাঝে বাবার প্রতি আবেগ, বিনয় ও শ্রদ্ধাবোধের প্রকাশ ঘটে। তিনি তার বাবার প্রতি সদয় ছিলেন, দাওয়া দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বছরের পর বছর দাওয়া প্রদানের সবচেয়ে উত্তম ও কোমল উপায় অবলম্বন করেছিলেন কিন্তু এক সময় তিনি তার কওমের উদ্দেশ্যে বললেন, উফফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন, ধিক তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো তাদেরকে, তবে কি তোমরা বুঝবে না? দুটো কিরাতে উফ এসেছে। প্রথমটি হলো উফফা হিসেবে, অর্থাৎ ফায়ের উপর ফাতহা বা জবর। অন্য কিরাতে সাদ্দার সাথে কাসরা বা জের যুক্ত হয়ে এসেছে, অর্থাৎ উফফিন। উভয় ক্ষেত্রেই এর অর্থ দাঁড়ায় আল কারাহিয়া ওয়াল ইহতিকর, যার মানে হলো অপছন্দ ও ঘৃণা। উফফিল লাকুম, উফ, এটা আমি ঘৃণা করি, লাকুম, আমি তোমাদেরকে ঘৃণা করি, ইহতিকর মানে আমি তোমাদেরকে ঘৃণা ভরে ত্যাগ করছি। দাওয়ার এত বছর পর একটা পর্যায়ে গিয়ে তিনি কঠোরতা শুরু করেন। তিনি বলেন, ধিক তোমাদের উপর। বাংলায় এর অনুবাদ করা হয়েছে ধিক, কিন্তু আরবিতে উফ বলা মানে হল আল কারাহিয়া ওয়াল ইহতিকর, অর্থাৎ অপছন্দ ও ঘৃণা। আফালা তা'কিলুন, তবে কি তোমরা বুঝবে না? দাওয়া প্রদানে এটা কি কঠোরতা নয়? অবশ্যই কঠোরতা দাওয়ারই একটি অংশ। মুসনাদে ইমাম আহমদের একটি বর্ণনাতে আছে এবং বুখারি ও মুসলিমে এর কিছু অংশ এসেছে। বর্ণনাটি হল সুবাইয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই একটি পুত্র সন্তানের জন্ম দেন। ইসলামী শরিয়া অনুসারে তার ইদ্দত কাল পার হয়ে গেছে, তিনি এখন চাইলেই বিয়ে করতে পারেন। যেহেতু তিনি অন্তঃসত্ত্বা ছিলেন তাই অন্যান্যদের মতো তাকে 4 মাস 10 দিন পূরণ করতে হবে না। একদিন আবু সানাবিল তার সামনে দিয়ে যাচ্ছিলেন, সুবাইয়া তাকে বলেছিলেন বা তিনি নিজেই জেনেছিলেন যে সুবাইয়ার সন্তান হয়েছে আর সে বিয়ে করতেও প্রস্তুত। তো আবু সানাবিল তাকে বললেন, আপনাকে পুরো 4 মাস 10 দিন পূরণ করতে হবে। সুবাইয়া বিনতুল হারিস তার নিজের মতকেই সঠিক মনে করলেন, আসলেই ব্যাপারটি তাই ছিল, তার মতটি ছিল সঠিক। অন্তঃসত্ত্বা নারীর স্বামী মারা গেলে ওই নারীর জন্য ইদ্দাত হল তার সন্তান জন্মদানের সময় পর্যন্ত। আবু সানাবিল বললেন, না, আপনাকে 4 মাস 10 দিন পূরণ করতে হবে। কোনো কোনো ব্যাখ্যাকারের মতে এর আগে আবু সানাবিল তাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু সুবাইয়া তা প্রত্যাখ্যান করেছিলেন আর তাই আবু সানাবিল এখন ইচ্ছে করে ইদ্দতকাল বাড়িয়ে বলেছিলেন যাতে সে আরও কিছুকাল কষ্টভোগ করে। তো সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই ব্যক্তি যিনি মসজিদের কোণায় প্রস্রাব করা একজন বেদুইনকে মায়া ভরে শিক্ষা দিয়েছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি জিনা করার জন্য ইচ্ছা পোষণকারী যুবকটিকে তার কাছে ডেকে নিয়েছিলেন, তার বুকে হাত রেখে দোয়া করেছিলেন। তো সেই মহিলা সাহাবিকে তিনি বললেন, কাযাবা আবু সানাবিল, আবু সানাবিল মিথ্যে বলেছে। আরেক বর্ণনায় এসেছে, লাইসা কামা ক্বালা আবু সানাবিল, ক্বাদ হালালতি ফাতাযাওয়াজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মুক্ত, তোমার ইদ্দাত হয়ে গেছে, চাইলে বিয়ে করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোণায় প্রস্রাব করা এক বেদুইনের সাথে সবচেয়ে সদয় আচরণ করেছিলেন, তাকে আপন করে নিয়েছিলেন। অথচ সেই তিনি আজ এক ব্যক্তির ব্যাপারে বললেন সে মিথ্যাবাদী। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হয়েছে এই পরিস্থিতিতে সেই ব্যক্তির উপর কঠোর হওয়া দরকার। মুসলিম, আবু দাউদ এবং আন-নাসাইতে এসেছে, এক ব্যক্তি একবার বক্তৃতা দিতে শুরু করেছিল। আমাদের সব খুতবার শুরুতে আমরা এটা বলি, মান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ গাওয়া। কিন্তু সে বলল, ওয়া মান ইয়াসিহিমা, অর্থাৎ যে তাদের অবাধ্যতা করবে সে শাস্তিপ্রাপ্ত হবে। এখানে সে আল্লাহ ও তার রাসূলের পরিবর্তে তাদের শব্দটি ব্যবহার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় সাড়া দিয়ে বললেন, বিসাল খতীব আনত কুল ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, তুমি একজন শাস্তিপ্রাপ্ত খতিব, তাদের পরিবর্তে বলো যে আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করবে। কত সূক্ষ্ম পার্থক্য দেখুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণে তাকে শাস্তিপ্রাপ্ত দুর্দশাগ্রস্ত খতিব বললেন, তাদের বলার পরিবর্তে আল্লাহ ও তার রাসূলের কথা বলতে বললেন। এই সামান্য ভুলের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কঠোরতা দেখালেন, কারণ ওই ব্যক্তির জন্য এটাই ছিল হিকমা। আরেকটি বর্ণনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুম ইযহাব, ওঠো, বের হয়ে যাও। অন্য বর্ণনা অনুযায়ী তিনি বলেছেন, বিসাল খতীব আনত, দুর্দশাগ্রস্ত খতীব। জনসম্মুখে খুতবাকালে এ ধরনের কোনো কথা বললে সে কষ্ট পেতে পারে, সে হয়তো এই ঘটনার পর আর কোনোদিন লোকসম্মুখে খুতবা নাও দিতে পারে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। যাই হোক, ওই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবেচনায় তার সাথে এমন আচরণ করাই যুক্তিসঙ্গত মনে হয়েছে। সহিহ মুসলিমে একটি হাদিস আছে, খুতবা দেওয়ার সময় খতিব হিসেবে কিংবা জুমার সালাতে মুক্তাদি হিসেবে হাত ওঠানোয় নিষেধাজ্ঞা সংক্রান্ত সেই হাদিস যার উল্লেখ আমি প্রথম দিকের কোনো একটি পর্বে করেছি। উমারা ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বনু উমাইয়ার এক নেতা মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার সময় তার হাত উত্তোলন করছে। উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ওই দুই হাতকে লাঞ্ছিত করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে কখনোই আঙুল উঠানোর বেশি অন্য কিছু করেননি। এখানে পয়েন্ট হলো ওই কথা, আল্লাহ ওই দুই হাতকে লাঞ্ছিত করুন। ওই পরিস্থিতিতে এমন কর্কশ কথা বলা, এমন কঠোর হওয়াই উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমীচীন মনে হয়েছে। আরেকটি উদাহরণ, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরের বিয়ের অনুষ্ঠানে গেলেন। সালিম ইবনে আব্দুল্লাহ ছিলেন ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো আবু আইয়ুব সেখানে গিয়ে দেখলেন সালিমের ঘরের দেয়াল রঙিন কাপড় দ্বারা আবৃত। আবু আইয়ুব সালিমকে বললেন, এভাবে ঘর সাজানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, কিন্তু তোমার ঘরের দেয়ালগুলো আমি সাজানো দেখছি। সালিম উত্তর দিলেন, আপনি তো এখনকার নারীদের অবস্থা সম্পর্কে জানেন, তারা আমাদের উপর কর্তৃত্ব নিয়ে বসেছে। এভাবে তিনি অজুহাত দিতে শুরু করলেন, যেভাবে এখন অনেকেই দেয়। আবু আইয়ুব সেখানে বসতে অস্বীকৃতি জানালেন, অনুষ্ঠান থেকে চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অধিকাংশ আলিমদের মত হচ্ছে বিয়ের দাওয়াত কবুল করা ওয়াজিব, অথচ দেয়াল সাজানোর কারণে তিনি বিয়ের আসর থেকে চলে গেলেন। কোনো ভুল শুধরানোর জন্য বিয়ের অনুষ্ঠান ফেলে চলে যাওয়াটা হয়তো কিঞ্চিত কঠোরতা, কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তিনি এটিকেই সঠিক মত হিসেবে নিয়েছিলেন, এটিই তার কাছে ছিল হিকমা। আরও একটি উদাহরণ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার একজনের জানাজায় গিয়েছিলেন। জানাজায় সুন্নাহ হলো দ্রুত হাঁটা, কাঁধে খাটিয়া বহন করার সময় আপনি রামিল করবেন, দ্রুত পায়ে হাঁটাকে আরবিতে আর রামিল বলা হয়। ইবনে ওমর লোকদেরকে বলছিলেন যে লাশ আমাদের কাঁধে, কাজেই আমাদের দ্রুত হাঁটতে হবে। তিনি বললেন, যদি তোমরা দ্রুত পা না চালাও আর রামিল না করো, তবে আমি আর তোমাদের সাথে থাকবো না, আমি চলে যাব। এটা অবশ্যই একটি মারাত্মক কথা ছিল, আমি এখানে থাকবো না, এই জানাজা ছেড়ে চলে যাব। কেন তিনি এমন করেছিলেন? কারণ সেই অবস্থার প্রেক্ষিতে তার কাছে মনে হয়েছিল যে তাদের সাথে এভাবেই আচরণ করা উচিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম। চলুন উল্লেখ করা ঘটনাগুলো থেকে সারসংক্ষেপ বের করি আমরা। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এবং দাওয়ার ক্ষেত্রে মূলনীতি হলো উদার হওয়া, আপনি যথাসম্ভব কোমল হবেন। এ ব্যাপারে বেশ কিছু আয়াত ও ঘটনা উল্লেখ করা হয়েছে, তবে দাওয়া দেওয়ার সময় কোনো কোনো ক্ষেত্রে কঠোর হওয়া যাবে, এই বিষয়টিকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। কিন্তু মডার্নিস্টরা একে অস্বীকার করতে খুব পছন্দ করে। কখন কোথায় কোন পদ্ধতির অনুসরণ করতে হবে সেটা ওই ঘটনা কিংবা প্রেক্ষাপটের উপর নির্ভরশীল, তবে অধিকাংশ ক্ষেত্রেই উদারতাই হচ্ছে দাওয়ার মূলনীতি। পরবর্তী পয়েন্ট, মুদারা এবং মুদাহানার মধ্যে পার্থক্য কি? মুদারা হলো দিনের জন্য দুনিয়াকে ত্যাগ করা। আপনি হয়তো এজন্য লাঞ্ছিত হবেন, কিন্তু মেনে নিতে হবে। কথা বলার সময় সবচেয়ে ভালো শব্দটি বেছে নিতে চেষ্টা করবেন। আপনি আপনার অহংকার ভুলে যাবেন, কখনো কখনো নিজের সাথে এজন্য যুদ্ধ করতে হবে, আপনাকে আঘাত সহ্য করতে হবে। আপনি সুন্দর আখলাক দিয়ে এসব কিছুর মোকাবেলা করবেন, তীব্র অনিচ্ছা সত্ত্বেও আপনাকে সুন্দর করে কথা বলতে হবে। আপনি কিন্তু প্রায়ই এমন পরিস্থিতিতে পড়বেন, তবু এমন করতে হবে। মুদারার এমন অনেক উপায় আছে। আরও একটি ব্যাপার আছে যার নাম মুদাহানা। আমরা অনেকেই এ সম্পর্কে জানি না। মুদাহানা মুদারা থেকে সম্পূর্ণ ভিন্ন বিষয়। মুদাহানা হলো দুনিয়ার জন্য দিনকে বিসর্জন দেয়া। প্রথমটি ছিল মুদারা, যার অর্থ দিনের জন্য দুনিয়া ত্যাগ, আর এটি হলো মুদাহানা, অর্থাৎ দুনিয়ার জন্য দিনকে ত্যাগ করা। আমরা আপোষ করতে পারি না, আমরা ইসলামকে বিকৃতকারী, ইসলামের ভুল ব্যাখ্যা প্রদানকারী কাউকে সন্তুষ্ট করতে পারি না। আমরা কোনো সরকার, নেতা কিংবা পশ্চিমা বিশ্বের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইসলামকে ব্যবহার করি না। আমরা এটা করতে পারি না, আর এটা করাই হলো মুদাহানা। আমরা মুদাহানা করি না, বরং মুদারা করি। আল্লাহ তাআলা সূরা আল কলামে বলেন, ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে। দাঁড়ির উদাহরণ হচ্ছে কোনো পাত্রে রাখা পানির মতো। আপনি যদি একটি কাপে পানি রাখেন, তবে দেখবেন পানি সেই কাপের আকার ধারণ করেছে। আবার কোনো জগে রাখলে সেটার আকার ধারণ করে নেয়। যে ধরনের বস্তুতেই রাখুন ওটার আকারই ধারণ করবে সেই পানি। বাটি ও পাত্রটি মজবুত, দিনের মূলনীতিগুলো ঠিক এমনই, এগুলোর কোনো পরিবর্তন হয় না, এগুলো নিয়ে বিতর্কে যাওয়া যায় না। কিন্তু পানি সবসময় তার আকার বদলে নেয়, আর আমরা দাঁড়িরা এই পানির মতো। এভাবেই আমাদের পারিপার্শ্বিকতা বুঝতে হবে, আর সেভাবে সবার কাছে দাওয়া পৌঁছে দিতে হবে। আচরণের ক্ষেত্রে লোকদের সাথে সবচেয়ে কোমল ও উত্তম উপায় অবলম্বন করতে হবে। দাওয়ার কাজে সালাফদের, আমাদের পূর্বসূরীদের দেখুন। ইসলামে প্রবেশের মাত্র কয়েকদিন যেতে না যেতেই আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচজন সাহাবিকে তার দাওয়াতের মাধ্যমে ইসলাম কবুল করালেন। তারা ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবির পাঁচজন, উসমান ইবনু আফফান, আজুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাআদ ইবনে আবি ওয়াক্কাস, তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটুকুই বা আইন ছিল যার দ্বারা তিনি কাউকে ইসলামে আনার মতো সওয়াব অর্জন করতে পেরেছিলেন? তিনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানতেন, আর এটির দিকেই তিনি দাওয়া দিয়েছেন। সেই প্রথম সময়ে কাউকে ইসলামে আনার মতো পুরস্কার কতই না উত্তম ছিল তার জন্য। ইসলামের একেবারে প্রাথমিক অবস্থা, তার দাওয়াতে আল আশারাতুল মুবাশশারুনা বিল জান্নার অন্তর্ভুক্ত পাঁচজন সাহাবী ইসলাম গ্রহণ করলেন। এখন যেমন অন্যদের ইসলামে আনার সওয়াব সংক্রান্ত নানা হাদিস পাওয়া যায়, সেই সময় এই ধরনের হাদিস ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করেছিলেন যে ইসলামই তার জীবন ও লক্ষ্য। ইসলামই যদি আপনার লক্ষ্য হয় তবে আপনি অবশ্যই এ নিয়ে কথা বলবেন, একে সবার মাঝে ছড়িয়ে দিবেন, এর দিকে মানুষকে দাওয়া দিবেন। এটি একটি সাধারণ বিষয়, অত্যন্ত সাধারণ বোধ, আর এই সাধারণ বোধ দ্বারা অনুপ্রাণিত হয়েই আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদের এই সত্য দিনের দিকে দাওয়া দিয়েছেন। আপনারা কি এখন বুঝতে পারছেন যে কেন আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান সমগ্র উম্মার ইমানের চেয়ে উত্তম এবং বেশি? আসলে আমাদের সবার ইসলামের পিছনে তার অবদান ছিল, বড় বড় সাহাবিদের ইসলাম গ্রহণের পিছনে অবদান ছিল তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন, আর আবু বকরের দাওয়াতে বিখ্যাত কিছু সাহাবি ইসলাম কবুল করেছিলেন। এই দাওয়াত কবুল এবং পর মুহূর্ত থেকে দাওয়াত দেওয়ার বিষয়টি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তার প্রতি তার অন্ধ সমর্থন ও বিশ্বাসের বহিঃপ্রকাশ। এ কারণেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সম্মান ও মর্যাদার অধিকারী হয়েছিলেন। তার ইমানও ছিল বেশি, তার দীনও ছিল উত্তম, তার দাওয়াতে ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। পরবর্তীতে তিনি ইসলামের তৃতীয় খলিফা নিযুক্ত হন। ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মার জন্য এত বেশি কল্যাণকর কাজ করে গিয়েছেন বলে শেষ করতে গেলে সপ্তাহের পর সপ্তাহ কেটে যাবে। এই সব সওয়াবের ভাগিদার কে হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সওয়াব পাবেন। আর যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেছেন, তাই এই সমপরিমাণ সওয়াব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও পাবেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুও অসংখ্য লোককে ইসলামে প্রবেশ করিয়েছিলেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনা থেকে ইসলামকে সমগ্র ইরাক ও পারস্যের সব জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস যেসব স্থানে ইসলামের আলো পৌঁছে দিয়েছিলেন, তার আমল নামায় সেখানকার কোটি কোটি মুসলিমের সওয়াব যুক্ত হচ্ছে। আবার এই সব সওয়াব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায় যুক্ত হচ্ছে, এর এক বিন্দুও কম করা হচ্ছে না। আমি আগেই একটি হাদিস উল্লেখ করেছি, কেউ যদি কাউকে ভালো কাজের নির্দেশ দেয় তবে সে তার সমপরিমাণ সওয়াব পাবে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস মদিনা থেকে শুরু করে ইরাক ও পারস্যের সবার ভালো কাজের সওয়াব পাবেন, ঠিক তেমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সওয়াব পাবেন। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজনের মধ্যে পাঁচজনই তার মাধ্যমে ইসলাম কবুল করেছিলেন। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ইসলামে প্রবেশ করতে সাহায্য করেছিলেন। চিন্তা করে দেখুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, ত্যাগ ও অর্জন কত ব্যাপক, কত বিশাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সওয়াব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার সমান সওয়াবের অধিকারী হবেন। কবরে তার আমল নামায় এসব সওয়াব যুক্ত হচ্ছে। আরেকটি উদাহরণ, আত-তুফাইল ইবনে আমর আদ-দাউসি ছিলেন তার গোত্রের নেতা। সুতরাং কুরাইশরা তাকে বারবার সতর্ক করে দিল তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যান। তারা জানতো তিনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করেন তবে তার দেখা দেখি তার গোত্র ইসলাম কবুল করবে। তার সাথে কুরাইশদের চুক্তি ছিল, তারা সেই চুক্তিতে ফাটল ধরাতে চাচ্ছিল না এবং তাদের চুক্তির উপর এর কোনো প্রভাব পড়ুক তাও তারা চাচ্ছিল না। কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, সেটা বেশ দীর্ঘ কাহিনী। ইসলাম কবুল করে কি তিনি আরামে বিশ্রাম করেছিলেন? তিনি কি এতেই সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন? তিনি কি বলেছিলেন যে আমি হলাম অমুক গোত্রের নেতা, ইসলাম কবুল করেছি, ব্যাস? এ হলো ইসলামের প্রাথমিক যুগের কথা, একটি সর্বজন বিদিত ও সাধারণ উপলব্ধির ব্যাপার যে আপনি যখন সত্যিকার অর্থে কোনো মতাদর্শে বিশ্বাসী হবেন, আপনি সবার মাঝে একে ছড়িয়ে দিতে চাইবেন। ফলে ইসলাম গ্রহণ করা মাত্রই তিনি তার বাবা ও নিজ গোত্রের কাছে ছুটে গেলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তার বাবা তাকে বললেন, দিনই দিনুক, তোমার দিনই আমার দিন। এরপর তিনি তার পরিবারের কাছে গেলেন, তারাও একে একে ইসলাম কবুল করে নিল। তার গোত্রের যারা তার দাওয়াতে ইসলাম কবুল করেছিল তাদের একজন ছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন হাদিসের ভাণ্ডার, বহু ফজিলতের অধিকারী। একটি হাদিস পড়তে গেলে আমাদের কতবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগে? যতবার আবু হুরাইরার হাদিস আপনারা পড়ছেন আপনারা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে তার জন্য যতবার দোয়া করেন, এই সব দোয়া আত-তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাতেও যোগ হচ্ছে। তার গোত্রের নাম ছিল দাউস। তাদের ইসলামের পথে আনতে তাকে বেশ কঠিন সময় পার করতে হচ্ছিল। আত-তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের লোকদের জন্য দোয়া করুন, আমার ইচ্ছা আপনি তাদের জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিজ্ঞ একজন কোমল দাঈ, ছিলেন পুরো মানব জাতির জন্য রহমত স্বরূপ। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মাহদি দাউসান, হে আল্লাহ, আপনি দাউস গোত্রকে হিদায়াত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গোত্রের কাছে ফিরে যাও এবং দাওয়া দিতে থাকো। তিনি ফিরে গিয়ে তাদের মাঝে দাওয়া দিতে লাগলেন। এবার তারা খুব সহজেই তার দাওয়া কবুল করে নিল। তিনি তার গোত্রের প্রায় 80 বা 90টি দলসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তারা সবাই রাসূলুল্লাহর কাছে গিয়ে শাহাদা পাঠ করল এবং তাকে বায়আত দিল। সেদিন থেকে শুরু করে মক্কা বিজয়ের শেষ বছরগুলো পর্যন্ত আত-তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থেকে গেলেন। আজকের দক্ষিণ সৌদিতে দাউস গোত্রের বসবাস ছিল। বর্তমানে সেখানে জাহরান গোত্র এবং তার প্রতিবেশী গামিদ গোত্রের বসবাস রয়েছে। এই সময়ের জাহরান এবং গামিদ গোত্রের শত শত আলিম আছেন। কারি আল গামিদিকে আপনারা প্রায় সবাই চিনেন। আর তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহরে ছিলেন তার পার্শ্ববর্তী শহরে তিনি বাস করতেন। আর তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কবরে শায়িত, প্রায় 1300 শতাব্দী পরে এসেও তিনি এই বিখ্যাত কারি এবং গামিদ ও জাহরান গোত্রের শত শত আলিমের কারণে সওয়াবের অধিকারী হচ্ছেন। আর তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে শায়িত থেকে এর সওয়াব পাচ্ছেন। আর এই একই পরিমাণ সওয়াব আবার কার আমলনামায় যুক্ত হচ্ছে? অবশ্যই রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় যুক্ত হচ্ছে। এটি একটি চেইন রিয়াকশন, একটি চলমান প্রক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক নাপিতের দোকানে গিয়ে দাওয়া দিলেন, এর ফলে 6 জন কিশোর ইসলাম কবুল করল। পরের বছর ওই 6 জন কিশোর সাথে করে আরও 12 জনকে নিয়ে এলো। তার পরবর্তী বছরে সেই 12 জন সাথে করে নিয়ে এলো 73 জন পুরুষ ও 2 জন মহিলাকে। এরাই মদিনার আনসার। এই লোকদের ইসলাম শিক্ষা দেওয়ার জন্য এর পরের বছর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে পাঠানো হলো। এর কিছুকাল পরেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠালেন, মদিনার সব লোক ইসলাম কবুল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এখানে চলে আসতে পারেন। ব্যাপারটা শুরু হয়েছিল নাপিতের দোকানের 6 জন কিশোর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপিতের দোকানেও দাওয়া পৌঁছে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে ইসলাম মদিনা পর্যন্ত প্রসার লাভ করে। ওই কিশোরেরা মনে করেছিল তাদের অবশ্যই এই বার্তা ছড়িয়ে দিতে হবে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব অল্প সময়ের জন্য এক গোপন বৈঠকে বসেছিলেন, শিক্ষা গ্রহণ করেছিলেন খুব কম সময়ের জন্য, কিন্তু এই দাওয়া সবার মাঝে ছড়িয়ে দেওয়ার সংকল্প করেছিলেন তারা। আবিসিনিয়াতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়ার ফলে আফ্রিকাতে সর্বপ্রথম ইসলামের বীজ বপিত হয়েছিল। তার মানে আফ্রিকাতে যত সংখ্যক মুসলিম আছে এদের প্রায় সবার সওয়াব জাফর ইবনে আবু তালিবের আমলনামাতে লিখা হবে ইনশাআল্লাহু তাআলা। তিনি নাজ্জাশিকে দাওয়াত দিয়েছিলেন, ফলে সেখানকার রাজ্যে ইসলামের প্রবেশ ঘটে, ইসলাম ছড়াতে থাকে। একইভাবে আবু মুসা আল আশারি এবং মুআজ ইবনে জাবাল ইয়েমেনে ইসলাম প্রচার করেছিলেন। আর আমরা এখানে যাদের কথা বলছি, জাফর ইবনে আবু তালিব, মুআজ ইবনে জাবাল সহ তারা সবাই ছিলেন তরুণ, তাদের বয়স ছিল 20-এর ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সূরা ইয়াসিনে বর্ণিত সেই মুমিনের কথা আপনাদের প্রায় সবারই জানা আছে। সম্ভবত সূরা ইয়াসিনের কম বেশি 16টি আয়াতে তাঁর ঘটনা উল্লেখ এসেছে। কে ছিলেন তিনি যাকে নিয়ে কুরআনের 16টি আয়াত জুড়ে এই কাহিনী বিবৃত হলো? ইদ আরসালনা ইলাইহিমুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিছলুনা ওয়ামা আনযালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ক্বালু ইন্না ততায়্যারনা বিকুম লাইল লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুন মুসরিফুন। আমি ওদের কাছে 2 জন রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু ওরা তাদেরকে মিথ্যাবাদী বলল। তখন আমি তাদেরকে 3য় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলেছিল, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। ওরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, আর পরম দয়াময় তো কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবল মিথ্যাই বলছ। রাসূলরা বলল, আমাদের প্রতিপালক জানেন যে আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি, স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। ওরা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি স্পর্শ করবে। রাসূলরা বলল, তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই, এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা ইয়াসিন আয়াত 14-19। ওরা তাদের রাসূলকে হুমকি দিয়েছিল, তাদেরকে পাথর মারা হবে বলেছিল, তাদের নির্যাতন করার হুমকি দিয়েছিল। মুমিন লোকটি কিন্তু নিষ্ক্রিয় বসে থেকে এই ঘটনাকে এড়িয়ে গেল না। সে বলল, না, এটা তো আমার দেখার বিষয় না। সে কি করল? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। নগরীর দূর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো এবং বলল, হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো, অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না এবং যারা সুপথপ্রাপ্ত। মুমিন ব্যক্তিটি চলমান ঘটনার ব্যাপারে জানতে পেরে শহরের দূর প্রান্ত থেকে ছুটে গেলেন। মানুষজন তাকে হত্যা করে ফেলল। পরকালীন জীবনেও তার অন্তর দাওয়ার প্রতি নিবিষ্ট ছিল। তিনি জান্নাতে যাবার পরেও তার অন্তর তার গোত্রের লোকদের বাঁচাতে উন্মুখ ছিল। কিলাদ খুলিল জান্নাহ, কিলাদ খুলিল জান্নাত, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। যখন তারা তাকে হত্যা করল এবং তার মৃত্যুর পর তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো, সে বলল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত যে আমার প্রতি পালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। আখিরাতের জীবনেও তার অন্তর লোকদের বাঁচানোর চেষ্টায় নিমগ্ন ছিল। এভাবেই দাওয়া কারো কারো বেলায় জীবনের একটি অংশে পরিণত হয়। তার আক্ষেপ, তিনি যদি লোকদের জানাতে পারতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, সম্মানিতদের কাতারে স্থান দিয়েছেন, সম্ভবত এর ফলে তার কাওমের লোকেরা তার পদাঙ্ক অনুসরণ করবে এবং তার মতো সম্মানের অধিকারী হতে চাইবে। তার আফসোস, আমি যদি তাদের কাছে যেতে পারতাম, তাদের দাওয়া দিতে পারতাম, সব কিছু জানাতে পারতাম। তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হলো কিন্তু মন তার পেছনে পড়ে রইল। লোকদের এই সংবাদ জানানোর ইচ্ছে তার মধ্যে কাজ করছিল। আপনাকে দাওয়ার কাজে উৎসাহিত করতে যদি রাসূলগণ, সাহাবাগণ, এমনকি কোনো মানুষের উদাহরণও যথেষ্ট না হয়ে থাকে, তাহলে জিনদের দেখুন। জিনরাও দাওয়াত দেয়, এতে তারা বেশ দক্ষ। যখন তাদের একটি দল ইসলাম কবুল করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিল, তখন কি তারা চুপচাপ বসে থেকেছিল? দেখুন সূরা আল আহকাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি বলেছিলেন। তারা বলেছিল, ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ ওয়া আমিনু বিহ ইগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। হে আমার সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। জিনরা যখনই ঈমান আনল, তখনই তারা তাদের সবাইকে এই দাওয়া পৌঁছাতে ছুটে গেল। সার কথা হলো, জিনরাও দাওয়ার কাজে আগ্রহী। যদি রাসূলগণ, সাহাবা ও জিনরাও দাওয়ার কাজে আপনাকে উদ্বুদ্ধ করতে যথেষ্ট না হয়, তবে পশু পাখিদের দিকে তাকান। এরও উদাহরণ আছে। কুরআনে বর্ণিত হুদহুদ পাখির উদাহরণ গ্রহণ করুন। সুলাইমান আলাইহিসসালাম তার সৈন্যবাহিনীকে সারিবদ্ধভাবে সামনে অগ্রসর হতে নির্দেশ দিলেন, কিন্তু তিনি একটি পাখিকে অনুপস্থিত দেখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামলে বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্না আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান পাখিকুলকে পর্যবেক্ষণ করলেন এবং বললেন, কি ব্যাপার, আমি হুদহুদকে দেখছি না কেন? সে অনুপস্থিত নাকি? সে উপযুক্ত কারণ না দর্শালে আমি অবশ্যই ওকে কঠোর শাস্তি দেব কিংবা জবাই করব। পাখিটি ফিলিস্তিন থেকে ইয়েমেনে গিয়েছিল আর তারপর সেখান থেকে সে ফিরে আসে। সে ভালো কাজের আদেশ দিত এবং মন্দ কাজের নিষেধ করত। দাওয়ার কাজে ব্যস্ত থাকার কারণে বাহিনীর সাথে অংশগ্রহণ করতে তার দেরি হয়ে যায়। সে বলল, আহাত্তু বিমা আলাম তুহাইতুবি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। সে দাওয়ার কাজে নিয়োজিত ছিল। সে সুলাইমান আলাইহিসসালাতুয়াসসালামকে থামিয়ে দিয়ে বলল, আপনি জানেন না এমন এক বিষয়ের সংবাদ নিয়ে এসেছি আমি। সে কি সংবাদ এনেছিল? সূরা আন-নামলের 23 থেকে 26 নম্বর আয়াতে এই ঘটনা বর্ণিত হয়েছে। হুদহুদ বলল, আমি এক নারীকে সাবাবাসীর উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সব কিছুই দেয়া হয়েছে এবং তার কাছে এক বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান ওদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভিত করেছে এবং ওদেরকে সৎপথ থেকে বিরত রেখেছে, ফলে ওরা সৎপথ পায় না। ওদের কাজকে সুশোভিত করেছে এই জন্য যে, যাতে ওরা আল্লাহকে সিজদা না করে, যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তুকে প্রকাশ করেন এবং তিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের অধিপতি। সেই নারী ও তার লোকেরা সূর্যের ইবাদত করত। তাদের শিরক করতে দেখে পাখিটি আর চুপ থাকতে পারেনি। তাদের জন্য তো ফরজ মহান আরশের অধিপতি এক আল্লাহর ইবাদত করা। আসল ফুল আর প্লাস্টিকের নকল ফুল কখনোই এক হয় না। সত্যিকারের ফুল তার সুবাস ছড়ায় আর প্লাস্টিকের ফুল সুন্দর হলেও কেবল নামেই ফুল থাকে। আপনাদের বাড়িতে একটি তাজা ফুল এনে রাখুন, দেখবেন তা ঘরের শোভাবর্ধন করেছে, চারিদিকে তার মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে। অপরদিকে প্লাস্টিকের ফুল সুন্দর হলেও আসল ফুলের সাথে তার বিশাল তফাত যে মুসলিম দাওয়া কাজের সাথে সম্পৃক্ত নয়, যে ভালো কাজে উৎসাহ ও অন্যায় কাজে বাধা দেয় না, তার উদাহরণ হচ্ছে সেই প্লাস্টিকের ফুলের মতো। আর যে মুসলিম দাওয়ার কাজে সম্পৃক্ত এবং যে ভালো কাজের নির্দেশ দেয় এবং অন্যায় কাজে বাধা প্রদান করে, সে হচ্ছে ওই তরতাজা ফুলের মতো যা সুবাস ছড়ায় এবং দেখতে আকর্ষণীয়। যে মুমিন নিজেকে দাওয়ার কাজে নিযুক্ত করেছে, এই দায়িত্বকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছে, তার উদাহরণ হল প্রবাহিত পানির মতো। প্রবাহমান পানি স্থির পানির চেয়েও বিশুদ্ধ। কোনো বদ্ধ জলাশয়ে, পুকুর কিংবা খালে থাকা স্থির পানির বেলায় কী ঘটে? স্থির পানি কিছু সময়ের জন্য পরিষ্কার থাকে, কিন্তু সময়ের সাথে সাথে এটি দূষিত হয়ে যায়। সেটা পুকুর, খাল, এমনকি এর চেয়ে বড় কিছু হোক না কেন, কিন্তু প্রবাহিত পানির বেলায় ব্যাপারটা ভিন্ন। প্রবাহিত পানি সমুদ্রে গিয়ে মেশে, আর সমুদ্রের পানি তো আরও বিশুদ্ধ ও স্বচ্ছ। আপনি যদি অন্যায় কাজে বাধা না দেন, ভালো কাজের নির্দেশ না দেন, দাওয়ার কাজ না করেন, তবে আপনার উদাহরণও ওই স্থির পানির মতো যা কিছুক্ষণ পরেই দূষিত হয়ে যায়। দাওয়ার কাজে কোনো নিরপেক্ষ অবস্থান নেই, বিশেষ করে আমরা যারা পশ্চিমে বসবাস করছি তাদের জন্য। এটিকে একটি নিয়ম হিসেবে আমার কাছ থেকে গ্রহণ করুন যে দাওয়ার কাজে কোনো নিরপেক্ষ অবস্থান নেই। আপনি এ কথা বলার কোনো সুযোগ নেই যে আমি আমার মতো থাকব, নিজেকে এসবে জড়াবো না। আপনাকে হয় দাওয়া দিতে হবে, নয়তো আপনার ঈমান আক্রান্ত হবে। পানি ময়লা হবেই, বিশেষ করে আজকের যুগে এটা আরও বেশি পরিমাণে খাটে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়া দিয়ে নিজেকে প্রবাহিত স্বচ্ছ পানির মতো করে তুলুন। একজন মুমিন কখনো তার দিন নিয়ে চুপচাপ বসে থাকতে পারে না, সে সব সময় তার দিনকে ছড়িয়ে দিতে চাইবে। আর কেনই বা চাইবে না? এটা তো এক মহান দায়িত্ব, আর এই দায়িত্ব নিয়েই যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের আগমন ঘটেছে। চারটি প্রাথমিক মূলনীতির তৃতীয়টি অর্থাৎ দাওয়া নিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আগামী পর্বে চারটি প্রাথমিক মূলনীতির চতুর্থটি নিয়ে অর্থাৎ সবর নিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশ্বিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/মুবাশ্বিরিন।